শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 13 আগস্ট, 29 শ্রাবণ এবং ফার্সি 22 মোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদ্র 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনবেন। ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের মুসলিম বিরোধী কর্মকাণ্ড সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এরপর বাংলাদেশে ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর থাকবে তারুণ্যের নানা সুবিধাকে কাজে লাগানোর কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালি সময়। এরপর রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে সমাজ ও সভ্যতা নির্মাণে নারীর ভূমিকা সম্পর্কে সাপ্তাহিক অনুষ্ঠান নারী মানব ফুল। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে যোগাযোগের ঠিকানা জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের রাজধানী তেহরানে পুনরায় দূতাবাস চালু করার পর মাসাদ শহরের কনসুলেটের কার্যক্রম আবার শুরু করল সৌদি আরব। ডেনমার্কে আবার কোরআন অবমাননা করল একটি উগ্রগোষ্ঠী, মুসলিম দেশগুলোকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন ইয়েমেনের আনসারুল্লাহ নেতা। বাংলাদেশে ইসলামের অপব্যাখ্যা করে সৃষ্ট জঙ্গিবাদ নির্মূলে ভূমিকা রাখার জন্য আলেম সমাজের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। এবং ভারতের বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যের একটি হিন্দু মহাসভা থেকে ইসলাম বিদ্বেষী বক্তব্য প্রদান, আঙ্গুল তুললে হাত কেটে ফেলার হুমকি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের পবিত্র মাসাদ শহরে কনসুলেট চালু করেছে সৌদি আরব। মাসাদ হচ্ছে ইরানের খোরাসান রাজাবি প্রদেশের প্রধান শহর এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের অষ্টম নক্ষত্র ইমাম রেজা আলাইহি সালামের পবিত্র মাজার এই শহরে অবস্থিত। এ কারণে মাসাদ শহরের আগে পবিত্র শব্দ যোগ করা হয়। মাসাদে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরের প্রধান মোহাম্মদ বেহেশতি মনফারেদ আজ সাংবাদিকদের বলেছেন, সৌদি কনসুলেটের তৎপরতা গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মাসাদ শহরের একটি হোটেল থেকে আপাতত কাজ চালিয়ে যাচ্ছেন তারা। কয়েকদিন আগেই তেহরানে সৌদি দূতাবাসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রখ্যাত সৌদি শিয়া আলেম শেখ নিমর বাকির আল নিমরের ফাঁসি কার্যকর করার প্রতিবাদে 2016 সালের জানুয়ারি মাসে তেহরানে ব্যাপক সৌদি বিরোধী বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের একটি দল তেহরানস্থ সৌদি দূতাবাসে আগুন ধরিয়ে দিলে রিয়াদ তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ডেনমার্কের একটি উগ্র গোষ্ঠীর সদস্যরা আবার পুলিশি নিরাপত্তায় পবিত্র কোরআনের অবমাননা করেছে। শনিবার তারা কোপেনহেগেনস্থ তুরস্ক ও ইরাক দূতাবাসের সামনে পবিত্র কোরআনের কপিতে আগুন দেয়। তুরস্কের বার্তা সংস্থা আনাতোলির বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। ড্যানিশ প্যাট্রিয়টস নামের এই গোষ্ঠীর সদস্যরা তাদের জঘন্য ও উস্কানিমূলক অপকর্ম করার সময় ইসলাম বিদ্বেষী স্লোগানও দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পবিত্র কোরআন অবমাননার এই দৃশ্য লাইভ সম্প্রচার করা হয় এবং এ সময় পুলিশকে তাদের নিরাপত্তা দিতে দেখা যায়। ডেনমার্কে এমন সময় মুসলমানদের পবিত্র গ্রন্থের অবমাননার পুনরাবৃত্তি হচ্ছে যখন শনিবারই প্রকাশিত এক জনমত জরিপ অনুযায়ী দেশটির অর্ধেকের বেশি মানুষ কোরআন অবমাননা নিষিদ্ধ করে আইন করার পক্ষে মত দিয়েছেন। মেগাফোন নামক একটি সংস্থা ডেনমার্কের একটি টেলিভিশন চ্যানেলের জন্য ওই জনমত জরিপ তৈরি করেছে। এদিকে পবিত্র কোরআন অবমাননার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন। সংগঠনটির নেতা আব্দুল মালিক আল হুতি শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ আহ্বান জানিয়েছেন। সুইডেন ও ডেনমার্কে গত 2 মাসে বেশ কয়েকবার পুলিশি নিরাপত্তায় পবিত্র কোরআনের অবমাননার ঘটনার পর হুতি এ আহ্বান জানালেন। ইরান সহ বেশ কয়েকটি মুসলিম দেশ কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে এবং ড্যানিশ ও সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে। আনসারুল্লাহ নেতা তার ভাষণে বলেন, পশ্চিমা সরকারগুলো কোরআন অবমাননা করার সুযোগ দিলেও ইহুদিবাদীদের সামান্য সমালোচনা পর্যন্ত তারা সহ্য করে না। এ ঘটনায় প্রমাণিত হয় এসব দেশে ইহুদিবাদী লবিগুলো অত্যন্ত সক্রিয়। যেসব দেশে পবিত্র কোরআনের অবমাননা করা হচ্ছে সেসব দেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করায় তিনি আরব ও মুসলিম দেশগুলোর তীব্র সমালোচনা করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। পবিত্র ইসলামের নামে সৃষ্ট জঙ্গিবাদ নির্মূলে ভূমিকা রাখার জন্য বাংলাদেশের আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, তাই আওয়ামী লীগ সরকার শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
সন্ত্রাসীদের কোনো দেশ নেই, ধর্ম নেই, তাই ইসলামের নামে জঙ্গিবাদ নির্মূলে দেশের আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, আওয়ামী লীগ তাই শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আজ রোববার সকালে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ী হাফেজদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইসলামের প্রসারে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় পবিত্র কোরআনের ডিজিটাল ভার্সন তৈরি করা হয়েছে। এছাড়াও কওমি মাদ্রাসার ডিগ্রি শিক্ষার্থীদের সরকারি স্বীকৃতির ব্যবস্থা করেছে তার সরকার। এছাড়াও শান্তির ধর্ম, ইসলামের মর্মবাণী সবার কাছে পৌঁছে দিতে দেশজুড়ে মডেল মসজিদ স্থাপন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। ইসলামে সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান নাই উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, এখানে অপব্যাখ্যাকারী অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। বিশ্বের সব মুসলিম দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন খুব ভালো জানিয়ে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রত্যেকটা উপজেলায় আমরা ইসলামিক ফাউন্ডেশন অফিস করে দিয়েছি, এখন আমরা উপজেলা পর্যায় পর্যন্ত আমরা করে দিচ্ছি, যাতে করে ইসলামের মর্মবাণী, শান্তি ধর্ম ইসলাম, এটা যেন দেশের মানুষ ভালোভাবে জানতে পারে, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের বিজেপি শাসিত হরিয়ানায় একটি হিন্দু জনসমাবেশ থেকে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সমাবেশে এক বক্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনি যদি আমাদের দিকে আঙ্গুল তোলেন আমরা আপনার হাত কেটে দেব। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত হরিয়ানার পালওয়াল জেলার পণ্ডারি গ্রামে সর্বহিন্দু সমাজের মহাপঞ্চায়েত বা জনসমাবেশ থেকে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার অনুষ্ঠিত ওই সমাবেশ থেকে বিদ্বেষ বক্তব্য দেওয়ার পাশাপাশি হুমকি দেওয়ার কথাও প্রকাশ্যে এসেছে। সমাবেশে এক বক্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনি যদি আমাদের দিকে আঙুল তোলেন আমরা আপনার হাত কেটে ফেলব। হরিয়ানার গোরক্ষক দলের নেতা আচার্য আজাদ শাস্ত্রী পালওয়ালে অনুষ্ঠিত হিন্দু মহাপঞ্চায়েতে উস্কানিমূলক ও বিতর্কিত বক্তব্য দিয়ে পরিবেশ উত্তপ্ত করেছেন বলে জানা গেছে। তিনি সরকারের কাছে অস্ত্রের লাইসেন্স দেওয়ার কথাও বলেছেন। এ প্রসঙ্গে আজ রোববার পশ্চিমবঙ্গের মালদহের দেওয়ান আব্দুল গনি কলেজের বিশিষ্ট অধ্যাপক মোহাম্মদ ইসমাইল রেডিও তেহরানকে বলেন,
এই বিদ্বেষমূলক বক্তব্য এটা এখন বর্তমানে যেটা হয়ে দাঁড়িয়েছে এটা একটা রাজনৈতিক ইস্যু, পলিটিক্যাল ইস্যু, এটা দেশের ইস্যু নয়, এটা সাময়িক বা কন্টেম্পোরারি ইস্যু। কারণ বিজেপি এবং আরএসএস এর সহযোগী যে সমস্ত দলগুলো রয়েছে তারা জানে যে এই সমস্ত বিদ্বেষমূলক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির নামে বা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে হিন্দুত্বের নামে রাজনীতিতে তারা টিকে থাকতে চাইছে।
প্রসঙ্গত গত 31 জুলাই হরিয়ানা নুহুতে সাম্প্রদায়িক সহিংসতার পর আজ নুহ পালওয়াল সীমান্তের পালওয়াল জেলার পণ্ডারি গ্রামে সর্বহিন্দু সমাজের মহাপঞ্চায়েত হয়েছে। ওই সমাবেশের অনুমতি এই শর্তে দেওয়া হয়েছিল যে এতে কোনো বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হবে না, কিন্তু তা হতে পারেনি। পঞ্চায়েতের সময় পুলিশের সতর্কতা উপেক্ষা করে কিছু লোক বিদ্বেষ বক্তব্য দিয়েছে বলে জানা গেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
ফিরছি সংবাদে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইরা জোর প্রদেশে দেশটির সেনা সদস্যদের বহনকারী বাসে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। শুক্রবারের ওই হামলায় সিরিয়ার 33 সৈন্য নিহত এবং 11 সেনা আহত হয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে ওই হামলার নিন্দা জানান। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তা বিপন্ন করতে সাম্প্রতিক সময়ে সেদেশে তৎপর সন্ত্রাসীদের প্রতি গোয়েন্দা, নিরাপত্তা ও রসদ সাহায্য বাড়িয়ে দেওয়া হয়েছে। কানানি আরও বলেন, সিরিয়ায় এমন সময় আইএস জঙ্গিদের নিঃশ্বাস ফেলার সুযোগ সৃষ্টি করা হচ্ছে যখন ইহুদিবাদ ইসরায়েল সিরিয়ায় আগ্রাসী হামলা জোরদার করেছে। এই দুটি বিষয়ের মধ্যে যোগসাজশ এবং সমন্বয় রয়েছে বলে তিনি মন্তব্য করেন। এদিকে রাশিয়ার উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের কয়েকটি যুদ্ধবিমান গত 24 ঘণ্টায় অন্তত 32 বার সিরিয়ার আকাশ লঙ্ঘন করেছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস এর বিরুদ্ধে যুদ্ধ করার নাম করে এ সমস্ত বিমান সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রই আইএসকে সৃষ্টি করেছে বলে বিভিন্ন নেতা জানিয়েছেন। সিরিয়ায় রাশিয়ান সেন্টার ফর দ্য রিকনসিলিয়েশনের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত শনিবার জানান, আন্তর্জাতিক জোটের ড্রোন 14 বার সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে। এছাড়া 18 বার এই জোটের যুদ্ধবিমান এবং MQ-1C ড্রোন সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে। রাশিয়ার এই কর্মকর্তা বলেন, পশ্চিমা সামরিক জোট যারা দাবি করে যে তারা সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে, সেই কথিত আন্তর্জাতিক জোটই সিরিয়ার আকাশে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। তারা ডিস এনগেজমেন্ট প্রোটোকল বিরোধী কার্যকলাপ করছে এবং রাশিয়ার সাথে সমন্বয় করে কোনো কাজ করছে না। জার্মানির অন্যতম প্রধান প্রতিরক্ষা ঠিকাদার রাইন মেটাল ইউক্রেনকে সর্বাধুনিক গোয়েন্দা ড্রোন সরবরাহ করতে যাচ্ছে। জার্মানির বিল্ড পত্রিকা এ খবর দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে রাইন মেটাল ইউক্রেনকে নতুন প্রজন্মের লুনা এনজি গোয়েন্দা ড্রোন সরবরাহ করবে। এই ড্রোন 100 কিলোমিটার দূরবর্তী অবস্থানে উড়ে গিয়ে নজরদারি করতে পারে এবং ভবিষ্যতে ড্রোনটি গোলাবারুদও বহন করতে পারবে। বিল্ড জানিয়েছে, এই ড্রোন রাইন মেটাল কোম্পানি জার্মান সরকারের পক্ষ থেকে ইউক্রেনকে সরবরাহ করবে। লুনা এনজি ড্রোন শুধুমাত্র গোয়েন্দা কাজে ব্যবহৃত হয় না, বরং এতে রয়েছে 4G ওয়্যারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট সিস্টেম এবং খারাপ পরিস্থিতির মধ্যেও যোগাযোগ চালু রাখা যায় এটি দিয়ে। এটি 5 কিলোমিটার উচ্চতায় উঠতে পারে এবং 100 কিলোমিটার এলাকা জুড়ে যোগাযোগের নেটওয়ার্ক বিস্তার করতে পারে। প্রতিবেশী বেলারুশকে পোল্যান্ড শত্রুদেশ হিসেবে ঘোষণা করেছে। পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী পাওয়েল জাবলোনস্কি শনিবার বলেন, বেলারুশ যদি পোল্যান্ডের সাথে সম্পর্ক করতে চায় তাহলে তাকে অবশ্যই পোল্যান্ডের দাবিগুলো পূরণ করতে হবে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক উন্নত করার আহ্বান জানানোর পর পোল্যান্ড সরকারের পক্ষ থেকে এই বক্তব্য দেওয়া হল। বেলারুশের প্রেসিডেন্টের আহ্বান সম্পর্কে সন্দেহ প্রকাশ করে জাবলোনস্কি বলেন, বেলারুশের নেতার এই আহ্বান ফাঁকা বলি ছাড়া আর কিছু নয়। পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বেলারুশের সাথে খারাপ সম্পর্ক চায় না তার দেশ, অথবা বর্তমান অবস্থার জন্য তার দেশ দায়ী নয়। প্রকৃতপক্ষে যদি বেলারুশ সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আন্তরিক থাকে তাহলে তাদের সামনে খুবই সহজ পথ রয়েছে, আর সেটি হচ্ছে পোল্যান্ড যেসব দাবি জানিয়েছে সেগুলোকে পূরণ করতে হবে। পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোয়াসের একটি সংসদীয় কমিটি নাইজারের সামরিক অভ্যুত্থানের নেতাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে। গত 26 জুলাই নাইজারে সামরিক অভ্যুত্থানের পর যে সংকট সৃষ্টি হয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান এবং দেশটির বেসামরিক প্রশাসনকে ক্ষমতায় পুনর্বহালের যে চেষ্টা চলছে তার অংশ হিসেবে এই আলোচনা হতে যাচ্ছে। ইকোয়াসের একজন মুখপাত্র জানান, আলোচনার প্রথম পদক্ষেপ হিসেবে এই কমিটি সবার আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবুর সঙ্গে আলোচনায় বসবেন এবং তার কাছ থেকে নাইজারের জান্তা সরকারের সঙ্গে আলোচনার অনুমতি নেবেন। নাইজেরিয়া ইকোয়াসের বর্তমান সভাপতি দেশ। এদিকে গতকাল নাইজেরিয়ার একদল ধর্মীয় বিশেষজ্ঞ প্রেসিডেন্ট তিনুবুর সঙ্গে নাইজার সফরের ব্যাপারে সবুজ সংকেত পাওয়ার জন্য আলোচনা করেছেন। নাইজারের প্রেসিডেন্টের কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, তিনুবু এই বিশেষজ্ঞ দলকে নাইজার সফরের অনুমতি দিয়েছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতের গুরুগ্রামের অন্তত 3,000 মুসলমান উগ্র হিন্দুত্ববাদীদের হামলার আশঙ্কায় তাদের ঘর বাড়ি দোকানপাট ফেলে পালিয়ে গেছে। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রাম শহরে চরমপন্থী হিন্দুদের হামলার ভয়ে 3,000-এরও বেশি মুসলমান তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে। ওই শহরের মুসলমানদের দোকানপাটও বন্ধ হয়ে গেছে। গুরুগ্রাম শহরে সংঘর্ষের ঘটনায় 7 নিহত হবার পর মুসলমানরা তাদের ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এমনকি মুসলমানরা তাদের জীবন রক্ষার জন্য ঘরের দরজা বন্ধ করে এবং দোকানপাট বন্ধ করে শহর ছেড়ে চলে গেছে। গুজরাট ও উত্তরপ্রদেশ সহ ভারতের বিভিন্ন রাজ্যে এমনকি নয়াদিল্লিতেও মুসলমানদের উপর চরমপন্থী হিন্দুদের হামলার ভয়ঙ্কর ইতিহাস রয়েছে। সে কারণে হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের মুসলমানদের মাঝে রক্তক্ষয়ী সহিংসতার পুনরাবৃত্তির আশঙ্কা অমূলক নয়। রাজনীতি বিশেষজ্ঞ কে এম সিং যাদব বলেছেন, ভারতের বহুজাতিগত এবং ধর্মীয় সমাজে যে মূল প্রশ্নটি এখন উত্থাপিত হয়েছে তা হল, ভারতীয় নাগরিক হয়ে সেদেশের মানুষকে কতদিন নিজ দেশে বাস্তুচ্যুত থাকতে হবে। শুধু মুসলমানরাই নয়, অন্যান্য সংখ্যালঘুরাও উগ্র হিন্দুত্ববাদীদের হামলার আশঙ্কা থেকে নিরাপদ নয়। তারাও সবসময় হয়রানির শিকার হয়ে আসছে, বিশেষ করে যেসব রাজ্যে হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় রয়েছে সেসব রাজ্যে চরমপন্থীরা মুসলমানদের হয়রানির সুযোগ কাজে লাগাচ্ছে। হরিয়ানা রাজ্যের মুসলমান অধ্যুষিত গুরুগ্রামে এই সহিংসতা শুরু হয়েছে 31 জুলাইয়ের পর থেকে। ওই দিন হিন্দু চরমপন্থী এবং মুসলমানদের মধ্যে সংঘর্ষের পর সহিংসতা ছড়িয়ে পড়ে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভারতীয় পুলিশ বাহিনীর চেষ্টা সত্ত্বেও মুসলমানদের উপর হামলা কম বেশি অব্যাহত রয়েছে। কিন্তু ভারতের মুসলমানদের, বিশেষ করে গুরুগ্রামের মুসলমানদের উদ্বিগ্ন হবার আরও একটি কারণ রয়েছে, তা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অনাস্থা ভোট দিতে বিরোধী পক্ষের ব্যর্থতা। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে চরমপন্থী হিন্দুদের অপরাধ যজ্ঞের বিরুদ্ধে মোদী নীরব রয়েছে। এ কারণে ভারতীয় জনগণ, বিশেষ করে মুসলমানদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে যে আরএসএস এবং শিবসেনার মতো চরমপন্থী হিন্দু দলগুলো আরও বেশি শক্তিমত্তা ও আত্মবিশ্বাসের সাথে মুসলমানদের উপর হামলা চালাতে পারে। এদিকে মণিপুরে জাতিগত সংকট অব্যাহত রয়েছে। হিন্দু চরমপন্থীরা গুরুগ্রামেও ধর্মীয় যুদ্ধ তীব্রতর করার ব্যাপারে কোনোরকম দ্বিধা করবে না। এসব কারণেই সেখানকার মুসলমানরা ওই শহর ছেড়ে চলে গেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে 2 সপ্তাহ ধরে বাড়ছে ডিমের দাম। এ প্রসঙ্গে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে গেল 2 সপ্তাহ ধরে ডিমের দাম বাড়ছে ক্রমাগত হারেই। দরিদ্র মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এখন গরিবের আমিষ খাদ্য ডিম। গেল বছরেও এই সময় ডিম ও মুরগির বাজারে কারসাজি নিয়ে হইচই পড়ে গিয়েছিল। বছর না ঘুরতেই আবারও সক্রিয় হলো সেই পুরনো চক্রটি। নানা অজুহাতে আবারও বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম। শেষ পর্যন্ত ডিমের দাম এখন ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড সংখ্যক পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিমের দাম উঠেছে 175 টাকায়। দেশি মুরগির ডিম কোথাও কোথাও প্রতি ডজন 220 টাকায় বিক্রি হচ্ছে বলে খবর বেরিয়েছে। ডিমের দাম বৃদ্ধির পেছনে উৎপাদন কমে যাওয়ার কথা বলছেন অনেক ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান। আবার অনেকে ডিমের দামের বর্তমান পরিস্থিতির পেছনে মাছের মূল্যবৃদ্ধির বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন। তাদের যুক্তি, মাছের দাম বাড়ায় আমিষের চাহিদা পূরণের জন্য বিশেষ করে মানুষের বিকল্প পণ্য হিসেবে ডিমের উপরে নির্ভরতা বাড়ছে। চাহিদা বাড়লেও কয়েক মাসের পরিবেশগত দুর্যোগের কারণে বাজারে ডিমের সরবরাহ বাড়েনি। এমন প্রেক্ষাপটে ডিমের বাজার নিয়ে সরকারের ভাবনা জানতে চাইলে রাজধানীর মোহাম্মদপুরে টিসিবির এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে, তবে এখন পর্যন্ত সে অনুমতি চায়নি তারা।
আমরা দেখছি যে বাজার নিয়ন্ত্রণ করতে রাজি আছে, চাই করতে রাজি আছে, কিন্তু কষ্টটা হওয়া উচিত সেটা তো প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানাবে। যেমন ধরে আমরা যদি বলি আজকে কালকে থেকে আমরা ইম্পোর্ট করবো ডিম, এটা কিন্তু প্রাণিসম্পদ মন্ত্রণালয় আমাদের গ্রিন সিগন্যাল না দিলে আমরা পারবো না।
এদিকে ডিমের বাজার পরিস্থিতির টালমাটাল অবস্থার পেছনে কর্পোরেট সিন্ডিকেট যুক্ত বলে অভিযোগ করেছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। তিনি বলেছেন, মুঠোফোনে SMS এর মাধ্যমে সারা দেশে ডিমের বাজার অস্থিতিশীল করে তোলার অভিযোগও বাজারে রয়েছে। এ বিষয়ে সঠিক তদন্ত হলেই প্রকৃত অপরাধী শনাক্ত করতে পারবে সরকার।
তো ব্যবসায়ীরা আসলে যেহেতু মানে যেহেতু তাদের এই কারসাজি বা অপকর্মের কোনো শাস্তি হচ্ছে না, এই কারণে অন্যরা অনুপ্রাণিত হচ্ছে। এবং আমরা এটাও দেখছি যে আসলে আমাদের তেজগাঁও থেকে ডিম ব্যবসায়ী সমিতি অদৃশ্য একটা SMS দিয়ে পুরো দেশের কিন্তু ডিমের বাজারের যে দাম সেটা নিয়ন্ত্রণ করছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে তারুণ্যের নানা সুবিধাকে কাজে লাগানোর কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালি সময়।
সোনালি সময়, শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর এ সংক্রান্ত কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের 14তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আবেগ বা খেয়ালিপনার বশবর্তী হয়ে যারা কোনো কাজ করেন তারা কখনো জীবনে তাদের মতো সফল হতে পারে না যারা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে একের পর এক উন্নতির শীর্ষ পর্যায়ে বা সোপানগুলো অতিক্রম করতে সক্ষম হন। পরিবারের যে সন্তান এখনও প্রাপ্তবয়স্ক হয়নি, সে যদি তার সিনিয়র ব্যক্তি কিংবা মুরব্বীর অথবা ভাই বা বোনদের অভিজ্ঞতা ও জীবন থেকে শিক্ষা নেয় তথা বড় ভাই ও বোনদের সাফল্য আর ব্যর্থতাগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়, তাহলে সে একই ধরনের ভুল করবে না। অন্যদিকে তিনি সিনিয়রদের সাফল্যের চেয়েও বড় সব সাফল্য অর্জন করতে পারেন একই ধরনের পরিকল্পনার সঙ্গে নিজের মেধা, উন্নত চিন্তা ও দক্ষতার যথাযথ প্রয়োগের মাধ্যমে। যুব সমাজ তাদের বুদ্ধিমত্তা, মেধা ও দৃঢ় ইচ্ছাকে কাজে লাগিয়ে যত বেশি সক্রিয় হবে, ততই তাদের পরিকল্পনা হবে বেশি নিখুঁত এবং ভবিষ্যতের চিন্তা বা আশা তাদেরকে যোগাবে বাড়তি অনুপ্রেরণা ও অবিচল আস্থা। এ অবস্থায় সংকট বা বাধাগুলো অতিক্রম করাও তার জন্য হয়ে পড়বে সহজ।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় তাঁর দূরদর্শিতার মাধ্যমে বা খোদা প্রদত্ত ভবিষ্যৎ জ্ঞানের সুবাদে ভবিষ্যৎবাণী করেছিলেন যে মুসলমানরা একদিন বিশাল সাম্রাজ্যের অধিকারী হবে এবং রোম ও পারস্য সাম্রাজ্য তাদের পদানত হবে। সে সময়ে অনেকেই তা বিশ্বাস করেনি এবং মুনাফিক শ্রেণীর অনেকেই হয়তো ভাবছিল যে মুসলমানরা দরিদ্র ও অভুক্ত থেকে কাজ করছে, তারা এত বড় স্বপ্ন দেখে কোন আক্কেলে। কিন্তু সত্যিই মহানবীর ওফাতের পর প্রায় ২০ বছরের মধ্যেই পারস্য সাম্রাজ্য ও পূর্ব রোমান সাম্রাজ্য মুসলমানদের দখলে চলে আসে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেছিলেন মাত্র দুজনকে নিয়ে। সেই প্রথম দুই মুসলমান ছিলেন হযরত খাদিজা ও আমিরুল মুমিনিন হযরত আলী। বর্তমানে মুসলমানরা বিশ্বের অন্যতম বৃহৎ জাতি। বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে তাদের অর্থ, মেধা ও নানা ধরনের শক্তি আর যোগ্যতাকে কাজে লাগায়, তাহলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সহ সব ধরনের উন্নতির জোয়ার বইয়ে দেওয়া তাদের পক্ষে অসম্ভব কিছু হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ।
জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আজকের ইরানি যুব সমাজের যে অগ্রগতি, তাও কিন্তু সুদূর প্রসারী পরিকল্পনা ও দূরদর্শিতারই সুফল। একটি জাতির যুব সমাজ যদি নানা বিষয়ে উন্নত প্রশিক্ষণ পায় ও বিশ্বের নানা দেশ সফরের মাধ্যমে উন্নত নানা প্রযুক্তি এবং কৌশল শিখতে পারে, তাহলে সেই জাতির অগ্রগতির মাত্রা বহুগুণে যে বেড়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেজন্য বিদেশে গিয়ে কেবল ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে সেই দেশের নাগরিকত্ব নিয়ে সেখানে থেকে যাওয়ার মানসিকতাই যেন গুরুত্ব না পায়। দেশ তাকে যে সেবা দিয়েছে, তাকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনার সুযোগ দিতে যে কোটি কোটি টাকা খরচ করেছে, তার প্রতিদানে কৃতজ্ঞতা স্বরূপ দেশের উন্নতিতে অবদান রাখার জন্য যথাসাধ্য কাজ করার মানসিকতাও তাদের মধ্যে থাকা উচিত।
জাতীয় সম্পদ ও পারিবারিক সম্পদের যথাযথ ব্যবহারের ক্ষেত্রেও দূরদর্শিতা ও পরিকল্পনা থাকা জরুরি। জাতীয় বাজেট পরিকল্পনার মতোই তা গুরুত্বপূর্ণ। অর্থ ব্যয়ের ক্ষেত্রে যারা মধ্যপন্থা বা ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করবে না, তারা শিগগিরই সংকটের শিকার হয়। মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যে আয়ু দিয়েছেন তা সর্বোচ্চ মাত্রায় এমনভাবে কাজে লাগাতে হবে যাতে পরকালের জীবন ক্ষতিগ্রস্ত না হয়, বরং পরকালে এর সর্বোচ্চ সুফল পাওয়া যায়। বুদ্ধিমান ব্যক্তি তারাই যারা দুনিয়ার অস্থায়ী জীবনের সুখের জন্য পরকালের চিরস্থায়ী জীবনকে বিপদাপন্ন করেন না। আত্মসংশোধনের ক্ষেত্রেও দেখা যায়, যারা যৌবনকালে নিজেদের সংশোধন করতে পারে না, পরবর্তীকালে নিজেদের সংশোধন করা তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়ে।
ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির মতে, একটি দেশের ছাত্র ও যুব সমাজকে শিক্ষায়, চিন্তা চেতনায়, ধার্মিকতায়, নৈতিকতায়, জ্ঞান বিজ্ঞানে এবং অন্যান্য প্রয়োজনীয় খাতে যত বেশি উন্নত আর দক্ষ করা সম্ভব হবে, সেই দেশ বা জাতি তত বেশি সুফল ভোগ করবে ভবিষ্যতে। কারণ যুব সমাজই একটি জাতির প্রকৃত ভবিষ্যৎ। তারাই দেশের বিভিন্ন বিভাগে ভবিষ্যতে নেতৃত্ব দেবেন। সমাজ ও জাতির যুগোপযোগী চাহিদাগুলো মেটাতে হলেও একটি জাতি যুব সমাজের মুখাপেক্ষী। মরহুম ইমাম খোমেনি যখন ছাত্রজীবনে পড়াশোনা করতেন তখন কি তিনি জানতেন যে একদিন তিনি হবেন একটি জাতির অবিসম্বাদিত নেতা এবং আন্তর্জাতিক অঙ্গনের একজন অত্যন্ত প্রভাবশালী নেতা? তিনি নিজের গোটা জীবনকে সাজিয়ে নিয়েছিলেন পূর্ব পরিকল্পনার আলোকে। তার জীবন ছিল পরিকল্পনা ও নিয়মানুবর্তিতায় ভরপুর।
ছোট ছোট প্রকল্প বা পরিকল্পনায় সাফল্য অর্জনের মাধ্যমে বৃহত্তর পরিকল্পনায় সাফল্য অর্জনের দক্ষতা অর্জন করা সম্ভব। আত্মবিশ্বাস গড়ে তুলতে হয় এভাবেই। যারা ব্যবসা বাণিজ্যে বা অর্থনৈতিক খাতে রাতারাতি ধনী হতে চায়, তারা আসলে সেই লিকলিকে বা চিকন গাছের মতোই বেড়ে ওঠে এবং ঝড়ের প্রথম ধাক্কাতেই সেই গাছ উপড়ে পড়ে। মনে রাখবেন, আজকের দিনটি আগামীকাল হয়ে পড়বে গতকাল, আর আগামীকালের দিনটিও বর্তমান হয়ে ভবিষ্যতের তালিকা থেকে বাদ পড়বে। আগামীকালের প্রশান্তি আজকের পরিশ্রমেরই সুফল, তাই যথাযথ পদক্ষেপ ও নির্বাচনের মাধ্যমে নিজের ভবিষ্যৎকে সুখময় ও সৌভাগ্যময় করতে হবে। যে আজ মহাজ্ঞানী বা উচ্চশিক্ষিত, তাকেও ধীরে ধীরে পর্যায়ক্রমে প্রাথমিক স্কুল সহ নানা পর্যায়ে অতিক্রম করে এ পর্যায়ে আসতে হয়েছে।
যার পূর্ব পরিকল্পনা ও দূরদৃষ্টি যত বেশি প্রজ্ঞাপূর্ণ ও সুবিবেচনা প্রসূত ছিল, সে তত বেশি সৌভাগ্যের ফসল ঘরে তুলতে সক্ষম হয়। যেসব দেশ দক্ষ ক্রীড়াবিদ বা ফুটবলার বা ক্রিকেটের জন্ম দিয়েছে, তারা এইসব দক্ষ ক্রীড়াবিদকে সাধারণ শৈশব থেকেই নানা সুযোগ সুবিধা ও উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে সক্ষম হয়েছে। ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন হলে তারা কখনো তারকা খ্যাতি অর্জনে সক্ষম হতেন না। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার এখানেই ইতি টানছি। আগামী পর্বগুলোতেও আপনাদের সঙ্গ পাবার প্রত্যাশা রইল।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। ১৩ আগস্ট রোববার ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। ঢাকার পত্রপত্রিকার শিরোনাম, সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম মিলাম ও জন ডেনিয়লোভিচ নিরপেক্ষ নন। দৈনিক ইত্তেফাক, প্রশ্ন ফাঁস কাণ্ড, ময়েজ জামাতের ডাক্তার, জনি রনি সাবেক ছাত্রদল নেতা। দৈনিক কালের কণ্ঠ, আন্দোলন থেকে দৃষ্টি সরাতে জঙ্গি বিরোধী অভিযানের নাটক, মির্জা ফখরুল। দৈনিক প্রথম আলো, বাংলাদেশ চীনের খপ্পরে পড়েছে কিনা জানতে চেয়েছেন কংগ্রেস সদস্যরা। দৈনিক যুগান্তর, মমতাজের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের আদালতে ফের গ্রেপ্তারি পরোয়ানা। দৈনিক মানব জমিন, উগ্রবাদ ও সন্ত্রাস নির্মূলে আলেম ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। দৈনিক নয়া দিগন্ত, ভারতের পত্রপত্রিকার শিরোনাম, নৈরাজ্যের কাছে মাথা নুয়েছে নির্বাচন কমিশনার নিয়োগ বিল নিয়ে বিজেপিকে তুলোধনা মমতার। দৈনিক সংবাদ প্রতিদিন, বাংলা হল পুকুর, ভারত হল নদী, আমাদের এখন নদীর কথা বেশি ভাবতে হচ্ছে, তৃণমূল আপোষ নিয়ে অধীর। দৈনিক আনন্দবাজার পত্রিকা, অসমে তালা লাগানো হল বদরপুরের ঐতিহ্যবাহী দারুল হাদিস মাদ্রাসায়। দৈনিক পূবের কলম, এবার জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছে। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আজকের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট মন্ত্রিত্বের প্রস্তাব আমূল, দৈনিক মানব জমিনের এ খবরে কি আপনি বাংলাদেশের রাজনৈতিক সমাধানের কোনো ইঙ্গিত দেখছেন?
আপনাকে ধন্যবাদ। আমি মনে করি যে এর ভিতরে তেমন কোনো ইঙ্গিত নেই, কারণ যদি আমরা ধরে নিই যে এই টেকনোক্র্যাট মন্ত্রিত্বের প্রস্তাব বাস্তবায়ন হচ্ছে, তাহলে প্রশ্ন আসছে যে কারা কিভাবে পাবে। আমির হোসেন আমু শতকরার হিসাবে এই ভাগ বাটোয়ারার কথা বলেছেন। তো যদি ধরি যে জাতীয় সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে তারা তাদের সংখ্যা অনুপাতে এই মন্ত্রিত্ব পাবে, তাহলে বিএনপি তো এখন সংসদে নেই, তাহলে তারা কি মন্ত্রিত্ব পাবে না? তারপরে আরও প্রশ্ন আছে যে যদি ধরে নিই যে এই সংসদে বিএনপি ছিল, সেই হিসেবে তাদেরকে সংখ্যা অনুপাতে আসন দেওয়া হবে মন্ত্রিত্বের, তাহলে বিএনপি তো মাত্র 5-6 জন এমপি ছিলেন, তাহলে এক দুইজন মন্ত্রী ভাগে পড়বে না, তাহলে কি হবে? আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি বা বিরোধী দলগুলো তা মানবে না, এটি তাদের পরিষ্কার ঘোষণা। দ্বিতীয় কথা হচ্ছে যে দলীয় সরকারের অধীনে গত দুটি নির্বাচন আমরা দেখেছি এবং তাতে কতটা স্বচ্ছ বা কতটা অস্বচ্ছ নির্বাচন হয়েছে, কতটা দলীয় প্রভাব বিস্তার করা গেছে সেই নির্বাচনে তা তো পরিষ্কার। সেক্ষেত্রে নতুন করে আবার যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ হবে তার নিশ্চয়তা কোনোভাবেই নেই। আওয়ামী লীগ যতই বলুক, তারা যতই আন্তরিকতা দেখাক, আসলে এটি তাদের কাজের কথা নয়। তারা যতই আন্তরিকতা দেখাক এটি বিশ্বাস করবে না এবং বিশ্বাসযোগ্য আসলে হবে না, কারণ গত দুটি নির্বাচনে কোনোভাবেই আওয়ামী লীগ এই বিশ্বস্ততার কোনো পরিচয় দিতে পারেনি, তারা জনগণের আস্থা ধরে রাখতে পারেনি। আওয়ামী লীগ মূলত চাচ্ছে যে কোনোভাবে হোক দলীয় কায়দায় আর একটি নির্বাচন করে তারা ক্ষমতায় থাকবে এবং সেইভাবে সমস্ত মেকানিজম তাদের করা আছে। রাজনৈতিক দলগুলোর কিন্তু পরিষ্কার বক্তব্য নিয়ে আছে, যেহেতু তারা আরেকটি মেয়াদে ক্ষমতায় আসতে চাচ্ছে এবং সেইভাবে চেষ্টা করছে, এই জন্য নানা রকমের প্রস্তাব দেওয়া হচ্ছে, কৌশলী প্রস্তাব। কিন্তু আমার মনে হয় না যে বিএনপি সহ বিরোধী কোনো দল এই প্রস্তাব মেনে নেবে।
জনাব সিরাজুল ইসলাম, ডেনমার্কে আবার পবিত্র কোরআন অবমাননা করল একটি উগ্রগোষ্ঠী। শুধু তাই নয়, পুলিশি নিরাপত্তায় লাইভ সম্প্রচার করেছে, কি বলবেন আপনি?
জি, ডেনমার্ক সরকার এবং সুইডেন সরকার বারবার বলছে যে তাদের দেশে যে সমস্ত ঘটনা ঘটছে এগুলো তারা বন্ধ করতে চায় এবং এর জন্য প্রয়োজনে তারা আইন সংশোধন করবে, এটা করবে, সেটা করবে, কিন্তু কাজের কাজ হচ্ছে না। পুলিশি প্রোটেকশনে এই কোরআন পোড়ানোর ঘটনা ঘটছে, কোরআনে পায়ে দলার ঘটনা ঘটছে, অনেক কিছু, এগুলো সব পুলিশ প্রোটেকশন হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এটি যেহেতু বাকস্বাধীনতা, সেক্ষেত্রে আমরা বাকস্বাধীনতার বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না, আমাদের আইন এটা এরাও করে না। প্রশ্ন হচ্ছে যে কোরআন পুরানোর ঘটনা কি করে বাকস্বাধীনতা হয়? এটা তো কোনো কথা বলার অধিকারের ব্যাপার, আমরা তো তা বলছি না। এই জঘন্য কাজ করছে সেই অন্যায়, এটা অপরাধ, এই অন্যায় অপরাধ ঠেকানোর কথা আমরা বলছি এবং মুসলমানরা বলছে এবং সুইডেন সরকার, ডেনমার্ক সরকার এটা বিবেচনায় নেওয়া উচিত এবং যাতে কোরআন অবমাননার ঘটনা না ঘটে সেজন্য কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। আমার মনে হয় যে আসলে এই পশ্চিমা সরকারগুলো, পশ্চিমা দেশগুলো তো দীর্ঘদিন ধরে ইসলামের বিরুদ্ধে লেগে আছে, তারা ইসলামকে সবচেয়ে বড় হুমকি মনে করে, তারা ইসলামকে শত্রু হিসেবে মনে করে, মুসলমানদেরকে শত্রু বিবেচনা করে, এই জন্য তারা এই নানা রকমের উসিলা অজুহাত তৈরি করে তারা একটা ক্রুসেড তৈরি করতে যায়। আপনার নিশ্চয়ই মনে আছে যে 9/11 সোকল্ড হামলা যখন হয়েছিল আমেরিকায়, তখন মার্কিন প্রেসিডেন্ট বুশ বলেছিলেন যে ক্রুসেড শুরু হয়ে গেছে, তার মানে তাদের মনের ভেতরে কিন্তু এই ক্রুসেড ধর্মযুদ্ধ এটা লালন করা আছে। তারা সবসময় বিভিন্ন কায়দায়, বিভিন্ন বাহানায়, বিভিন্ন ওসিলায় মুসলিম দেশগুলোতে হামলা চালায়, আগ্রাসন চালায় এবং একের পর এক লাখ লাখ মুসলমান হত্যা করে। এগুলো কিন্তু আমি মনে করি ওই ক্রুসেডেরই অংশ এবং এ ব্যাপারে তারা জাতিসংঘের অনুমোদন নেয়। সবাই সব মানে ইসলাম বিরোধী যত শক্তি সবাই মিলে এই সমস্ত সিদ্ধান্ত নেয় এবং একে একটা মুসলিম জনপদকে তারা ধ্বংস করে দিচ্ছে একের পর এক। অতএব আমি মনে করি যে এগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে তারা করে, এর বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধভাবে শক্ত অবস্থানে দাঁড়ানো উচিত।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, নির্বাচন কমিশনার নিয়োগে আর হাত থাকবে না প্রধান বিচারপতির। কেন্দ্রের পেশ করা সেই বিতর্কিত বিল নিয়ে এবার বিজেপিকে তুলোধুনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, যে সময় গোটা দেশের উচিত বিচার ব্যবস্থার কাছে মাথা নত করা, সে সময় কেন্দ্র অরাজকতা আর নৈরাজ্যের কাছে মাথা নত করছে। গত মার্চে এক ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট জানায়, দেশে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষমতা একচ্ছত্রভাবে মন্ত্রিসভার হাতে থাকবে না। এদের নিয়োগ করবে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতির যৌথ কমিটি। সুপ্রিম কোর্টের সেই রায় অকেজো করতে সংসদের বাদল অধিবেশনে একটি বিল পেশ করেছে মোদী সরকার। প্রস্তাবিত মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বিল অনুযায়ী, এবার থেকে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির কোনো ভূমিকা থাকবে না। মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর সুপারিশ করা মন্ত্রিসভার এক সদস্য। অর্থাৎ তিন সদস্যের কমিটির দুই সদস্যই হবেন সরকারি প্রতিনিধি। দৈনিক পূবের কলম লিখেছে, রাজ্যের 630টি সরকারি মাদ্রাসা পুরোপুরি বন্ধ করে দেওয়ার পর গর্বিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কর্ণাটকে ভোট প্রচারে গিয়ে ঘোষণা করেছিলেন, অসমে আরও মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। তার নজরে যে 300 কওমি বা বেসরকারি মাদ্রাসা রয়েছে সে কথাও তিনি বার কয়েক জানিয়েছেন। তারই শুরুয়াত বদরপুরের সুপ্রাচীন টাইটেল মাদ্রাসা থেকে। অবশেষে শুক্রবার সেই ঐতিহ্যবাহী বদরপুর দেওরাইল দারুল হাদিস মাদ্রাসায় তালা লাগিয়ে দিল অসম সরকার। উল্লেখ, অসমে সরকারি মাদ্রাসাগুলো ইতিমধ্যে সাধারণ স্কুলে রূপান্তরিত করা হয়েছে। এরই অঙ্গ হিসাবে বদরপুরের মাদ্রাসাকে শাহ বদরউদ্দিন হাই স্কুলের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। অসমে সরকারি মাদ্রাসা বিলুপ্তিকরণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে 2021 সালে শুরু করা হয় এবং গেল বছর তারা কার্যকরী করে প্রত্যেকটি মাদ্রাসাকে স্কুলে পরিণত করা হয়। এর প্রতিবাদ যদিও করা হয়েছে কিন্তু কোনো ফল হয়নি। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন নারী মানব ফুল।
নারী মানব ফুল।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার 31তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি নাসির মাহমুদ। ইসলামের দৃষ্টিতে পরিবারের সরকার প্রধান হলেন স্বামী, আর গৃহ ব্যবস্থাপনা বা ঘরের রানী হলেন স্ত্রী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি মনে করেন, স্ত্রী যেন ঘরের মধ্যে বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নেওয়ার তথা প্রশান্তি অর্জনের মাধ্যম। স্ত্রী ঘরের কর্মবিধায়ক বা কর্মীদের তত্ত্বাবধায়ক নন, বরং সুগন্ধ বা সুবাসিত সমীরণ। তাই স্ত্রীকে দাসী বা গৃহকর্মী ভাবা ঠিক হবে না। স্ত্রী নিজ থেকে যদি কোনো কাজ করে তাহলে তা করতেই পারেন। তাকে ঘরের কাজকর্ম করার জন্য বাধ্য করার অধিকার স্বামী বা ঘরের কোনো পুরুষের নেই। মহান আল্লাহ সূরা নিসার প্রথম আয়াতে বলেছেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে অধিকার দাবি করে থাকো এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন।
স্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন এজন্যই জরুরি যে সন্তানের জন্মদানে তার ভূমিকা পুরুষের চেয়ে মোটেই কম গুরুত্বপূর্ণ নয়। অথচ জাহিরি যুগে তথা ইসলাম পূর্ব যুগে নারীকে বা স্ত্রীকে কেবলই সন্তান যুগিয়ে দেওয়ার মাধ্যম বলে মনে করা হতো। সন্তানের মমতাময়ী মা ও মানুষ করার জন্য প্রাথমিক তত্ত্বাবধায়ক এবং জীবনসঙ্গী হিসেবে কোনো ধরনের গুরুত্ব দেওয়া হতো না। পবিত্র কোরআনের দৃষ্টিতে স্বামী ও স্ত্রী একে অপরের পোশাক। পোশাক মানুষের জন্য সৌন্দর্যের মাধ্যম ও যে কোনো ধরনের বাহ্যিক অসঙ্গতি ঢেকে রাখারও মাধ্যম। আর সৌন্দর্য বলতে কেবল বাহ্যিক সৌন্দর্যকে বোঝানো হয়নি, এখানে আত্মিক ও চারিত্রিক সৌন্দর্যকেও বোঝানো হয়েছে। তাকওয়া বা খোদাফিতির পোশাক হচ্ছে সবচেয়ে সুন্দর পোশাক।
পবিত্র কোরআনের দৃষ্টিতে স্বামী ও স্ত্রী পরস্পরের কাছে প্রশান্তি পান, তাই তিনি তাদের মধ্যে সৃষ্টি করেছেন পরস্পরের প্রতি আকর্ষণ, অনুরাগ ও সম্প্রীতি। ঘরের মধ্যে বা সংসারে অনুরাগের চেয়েও বেশি জরুরি হল প্রশান্তি। এই প্রশান্তি এলে অন্য গুণগুলোও চলে আসবে। একজন স্বামী যখন স্ত্রীর কাছে প্রশান্তি পায়, তখন বাইরের জগৎ যত অশান্তই হোক না কেন, তখন সেই স্বামী নির্বিঘ্নে তার সব ধরনের দায়িত্ব পালনের উৎসাহ ও উদ্দীপনা পায়। এমনও দেখা যায় স্ত্রীর প্রশান্ত অবস্থা দেখে স্বামীরা জিহাদে যাওয়ার সাহস পান। অনেক সময় স্ত্রীরাই স্বামীকে আল্লাহর রাস্তায় জিহাদে যেতে উদ্দীপনা দান করেন। ইসলামী ইরানের 8 বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধেও, সিরিয়ায় হজরত জাইনাব সালামুল্লাহ আলাইহার পবিত্র মাজার রক্ষার যুদ্ধেও এমন অনেক দৃষ্টান্ত দেখা গেছে। কখনো মা ছেলেকে জিহাদে পাঠাচ্ছেন এবং কখনো স্ত্রী স্বামীকে জিহাদে যাবার ব্যাপারে উৎসাহ দিচ্ছেন। ঘর ও সংসার যদি প্রশান্তির নীড় না হতো, তাহলে স্বামী বা সন্তানরা এসব ক্ষেত্রে জিহাদে যাওয়ার অনুপ্রেরণা পেতেন না।
পরিবারে স্বামী ও স্ত্রী তথা বাবা ও মা সন্তানদের জন্য আদর্শ হিসেবে বিবেচিত হন। তাদের ভালো ও মন্দ উভয় কাজের প্রভাবই পড়ে সন্তানদের উপর। তাই তারা যদি আচার আচরণ এবং কথাবার্তায় ভালো স্বামী ও ভালো স্ত্রী না হন, এর প্রভাব সন্তানদের আচরণের উপরও ভবিষ্যতে ছাপ রাখতে পারে। সন্তানদের ব্যক্তিত্ব গঠনে মা বাবা তথা স্বামী ও স্ত্রীর আচরণ বেশ গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। পবিত্র কোরআনের দৃষ্টিতে নারী ও পুরুষ সমান মানবীয় মর্যাদার অধিকারী। তাই ভালো কাজ পুরুষ বা নারী যেই করুক না কেন, মহান আল্লাহর কাছে তাদের সব সমান। পুরুষ হওয়ার কারণে বেশি সব বা নারী হওয়ার কারণে একই ধরনের ভালো কাজ করেও নারী পাবেন কম সব, এমন কোনো বাণী বা বক্তব্য পবিত্র কোরআনে নেই।
যে কোনো পুরুষের মর্যাদা যদি আল্লাহর কাছে নারীর চেয়ে উত্তম হতো, তাহলে একজন কাফির পুরুষও হজরত খাদিজা, হজরত ফাতিমা, হজরত মারিয়াম ও হজরত আসিয়ার চেয়ে উত্তম বলে ইসলাম রায় দিত। যে কোনো স্বামী তার স্ত্রীর চেয়ে শ্রেষ্ঠ এমন ধারণাও ভিত্তিহীন। যদি তাই হতো, তাহলে মহান আল্লাহর কাছে ইমানদার নারী বিবি আসিয়ার চেয়ে তার কাফের স্বামী ফেরাউন বেশি মর্যাদার অধিকারী হতেন। তার নিদর্শন সমূহের অন্যতম এই যে, অবশ্যই তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্য থেকে জুটিদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো, এবং তিনি তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়ার্দ্রতা তৈরি করে দিয়েছেন। নিঃসন্দেহে এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাদি রয়েছে। অনেকেই এই আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে বলেন যে নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের প্রশান্তির জন্য, অথচ নারী ও পুরুষ তথা স্বামী ও স্ত্রী পরস্পরের জন্যই যে প্রশান্তির মাধ্যম, এই আয়াতে সেই মহাসত্যই তুলে ধরা হয়েছে।
এটা সুস্পষ্ট, কোরআন মজিদে নারীর উপর পুরুষের জন্মগত শ্রেষ্ঠত্ব প্রমাণকারী কোনো কথা তো নেই। পরস্পরের সমান অধিকারের বিরোধী তথা স্ত্রীকে স্বামীর হুকুমের দাসী হিসেবে গণ্যকারী কোনো কথাই নেই। শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশেষ সংবাদের প্রধান কর্তৃ শিরোনাম। ইরানের রাজধানী তেহরানে পুনরায় দূতাবাস চালু করার পর মাশহাদ শহরের কনস্যুলেটের কার্যক্রম আবার শুরু করল সৌদি আরব। ডেনমার্কে আবারও কোরআন অবমাননা করল একটি উগ্র গোষ্ঠী। মুসলিম দেশগুলোকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন ইয়েমেনের আনসারুল্লাহ নেতা। বাংলাদেশে ইসলামের অপব্যাখ্যায় সৃষ্ট জঙ্গিবাদ নির্মূলে ভূমিকা রাখতে আলেম সমাজের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। এবং ভারতের বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যের একটি হিন্দু মহাসভা থেকে ইসলাম বিদ্বেষী বক্তব্য প্রদান, আঙ্গুল তুললে হাত কেটে ফেলার হুমকি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767 তেহরান 19395 ইসলামিক রিপাবলিক অফ ইরান। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে আপাতত এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।
تهران نخصوم ইরানি ইসলামাকান হানরাপে দুচান জাইনি হাইয়ের রেন রাদিও জাম নেকলসুম।